বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্যে জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 20 ফেব্রুয়ারি, 7 ফাল্গুন এবং ফার্সি 2 ইসফান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন pastoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ইরাকের ন্যাটো জোটের সেনাবৃদ্ধির রহস্য সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের গুম প্রসঙ্গ নিয়ে জাতিসংঘে আলোচনা হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ, এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের তরুণ সমাজ জ্ঞান বিজ্ঞান ও বাস্তব ময়দানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, সর্বোচ্চ নেতার মন্তব্য। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 21 বিশিষ্ট ব্যক্তিকে 21 পদকে ভূষিত। এবং ভারতের চেয়ে নেপালে পেট্রোল সস্তা, পাচারে জড়িয়ে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই বলেছেন, যতই দিন গড়াচ্ছে ততই দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সুস্পষ্ট হচ্ছে। ইউরোপে ইসলামী ছাত্র সমিতিগুলোর ইউনিয়নের 55তম বৈঠকে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই আরও বলেছেন, ইসলামী বিপ্লবের সবচেয়ে গর্বের বিষয়গুলোর একটি হচ্ছে দেশের তরুণ সমাজ মৌলিক ইস্যুগুলোতে নীতি নির্ধারণী ভূমিকা পালনের মর্যাদা অর্জন করেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই বাস্তবতা আরও বেশি সুস্পষ্ট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তরুণদের সাহসিকতা, উৎসাহ, উদ্দীপনা ও আশা প্রত্যাশা অন্যান্য অনেক বিষয়ের মতো এক্ষেত্রেও জ্ঞান বিজ্ঞান ও বাস্তব ময়দানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন। ইউরোপের ইসলামী ছাত্র সংগঠনগুলোর ইউনিয়নকে পাঠানো এই বার্তায় আয়াতুল্লাহ উজমা খামেনেই আরো বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমাদের প্রত্যাশা হল মূল্যবান সময় ও সুযোগ কাজে লাগিয়ে জ্ঞান বিজ্ঞান ধর্ম ও নীতি নৈতিকতায় যত বেশি সম্ভব নিজেদেরকে সমৃদ্ধ করে তুলবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আবার আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রায় 3 বছর পর বাইডেন এ ঘোষণা দিলেন। শুক্রবার বার্ষিক মিউনিক নিরাপত্তা সম্মেলনে ওয়াশিংটন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় বাইডেন তার প্রশাসনের এই প্রস্তুতির কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সংক্রান্ত 5+1 গ্রুপের সঙ্গে আবার আলোচনায় বসতে তার প্রশাসন প্রস্তুত রয়েছে। জার্মানি এবং জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন ও রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল বলে এসব দেশকে আগে 5+1 গ্রুপ বলে অভিহিত করা হতো। পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ সংক্রান্ত আলোচনায় যোগ দেওয়ার প্রস্তুতি ঘোষণা করলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো দিক নির্দেশনা বা রোডম্যাপ তুলে ধরতে ব্যর্থ হন জো বাইডেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল এক বক্তব্যে বলেছেন, মস্কো এখন ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আশা সঞ্চার করেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি রিচার্ড মিলস শুক্রবার সকালে নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাহার করে নেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2020 সালে নিরাপত্তা পরিষদের কাছে এসব নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানিয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকাকে তাগিদ দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কয়েকটি প্রতীকী পদক্ষেপ নেওয়ার পর চীনের পক্ষ থেকে এই তাগিদ দেওয়া হল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেছে, ইরানের উপর থেকে আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে হবে এবং এটি সঠিক দৃষ্টিভঙ্গি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 21 জন বিশিষ্ট ব্যক্তিকে 21শে পদক দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে 21 জন বিশিষ্ট ব্যক্তিকে এবারের 21শে পদক 2021 বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। অনুষ্ঠানে তার পক্ষ থেকে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য এবছর পদক পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার মরণোত্তর, শামসুল হক মরণোত্তর এবং অ্যাডভোকেট আফসারউদ্দিন আহমেদ মরণোত্তর। বেগম পাপিয়া সরোয়ার সঙ্গীতে রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা অভিনয়ে, আহমেদ ইকবাল হায়দার নাটকে এবং সৈয়দ সালাউদ্দিন জাকির চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন। অনুরূপভাবে ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায় আবৃত্তিতে, পাবেল রহমান আলোকচিত্রে এবং গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দা ইসাবেলা মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতি হিসাবে পদক পেয়েছেন। ওদিকে অজয় দাশগুপ্ত সাংবাদিকতায়, অধ্যাপক ডক্টর সমীর কুমার সাহা গবেষণায়, মাহফুজা খানম শিক্ষায়, ডক্টর মির্জা আব্দুল জলিল অর্থনীতিতে এবং অধ্যাপক কাজী কামরুজ্জামান সমাজসেবায় পদক পেয়েছেন। এছাড়া কাজী রোজি, বুলবুল চৌধুরী ও গোলাম মুর্শিদ ভাষা ও সাহিত্যে নিজেদের অবদানের স্বীকৃতি হিসাবে 21শে পদক লাভ করেছেন। তাদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, সনদ ও 2 লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদ্য সমাপ্ত বৈঠকে বাংলাদেশে জোরপূর্বক নিরুদ্দেশ করা বা গুমের বিভিন্ন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিগুলোতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের ভাষ্য, এদেশের আইনে গুম বলে কিছু নেই। গতকাল জেনেভায় সমাপ্ত পাঁচ দিন ব্যাপী গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে 36টি দেশের 6 শতাধিক গুমের অভিযোগের মধ্যে বাংলাদেশেরও অনেকগুলো অভিযোগ আলোচিত হয়েছে। বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের 5 জন বিশেষজ্ঞ অংশ নেন। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ সহ 15টি দেশে গুমের অভিযোগ পর্যালোচনা করা হয়। গত সেপ্টেম্বর মাসের বৈঠকে ব্লগার আসাদুজ্জামান নূরের আইনজীবীকে হুমকি ও হয়রানি করা নিয়ে ওয়ার্কিং গ্রুপ সরকারকে চিঠি দিয়েছিল। ভারতের তুলনায় নেপালে পেট্রোল সস্তা হওয়ায় সেখান থেকে ভারতীয়রা পেট্রোল কিনছে। একই সঙ্গে নেপাল থেকে পেট্রোল পাচার হচ্ছে ভারতে। কলকাতা থেকে জানাচ্ছেন আব্দুল হাকিম।
ভারতের তুলনায় নেপালে পেট্রোল সস্তা হয়, সেখান থেকে ভারতীয়রা পেট্রোল কিনছে। একই সঙ্গে নেপাল থেকে পেট্রোল পাচারের খবর প্রকাশে এসেছে। আসলে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে। বিষয়টি এমন পর্যায়ে গেছে যে প্রতিবেশী দেশের সীমান্ত নেপাল থেকে মানুষজন পেট্রোল পাচার করছে। গণমাধ্যমে প্রকাশ জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে চোরা কারবারীরা পুলিশ এবং SSB জওয়ানদের এড়িয়ে পাচার করছে। ভারতের তুলনায় নেপালে পেট্রোল প্রায় 22 টাকা কম। নেপালে কম দামে বিক্রি হওয়া তেল ভারত থেকে রপ্তানি করা হয়। পুরনো চুক্তির অধীনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনই নেপালের জন্য উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি করে। IOC নেপালে কেবল ক্রয় মূল্যে জ্বালানি সরবরাহ করে। নেপাল থেকে কেবল রিফাইনারি ফি নেওয়া হয়। সীমান্তরক্ষী বাহিনী SSB-র SK সারেঙ্গি বলেন, ডিজেল পেট্রোল চোরা চালানের তথ্য পাওয়ার পরে সীমান্তবর্তী এলাকায় সতর্কতার জন্য আদেশ দেওয়া হয়েছে। কিশনগঞ্জ পুলিশের SP কুমার আশিস বলেন, SSB-র সাথে সমন্বয় করে নজরদারি বাড়ানোর জন্য থানা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইন্দো নেপালের যোগবাণী বিহার সীমান্ত খুব সতর্ক, তবে এখানে অনেক জায়গা রয়েছে যেখান থেকে সহজে যাতায়াত করা যায়। এক পেট্রোল পাম্পের মালিক বলেন, চোরা চালান বিক্রয়কে প্রভাবিত করছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন সরকার শিগগিরই সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশগি হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করবে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দৈনিকটি শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আগামী সপ্তাহ নাগাদ এই প্রতিবেদন প্রকাশ করবে। ওই প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার সঙ্গে ছিলেন তার তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব, তবে এখন পর্যন্ত তার মৃতদেহ কোথায় আছে তা জানায়নি রিয়াদ। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পেন্টাগন বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সেনা প্রত্যাহারের আগে অবশ্যই সেখানে সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসতে হবে। 20 বছর আগে তালেবান হটানোর নামে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা। গত বুধবার ও বৃহস্পতিবারের নেটো জোটের কর্মকর্তারা বৈঠক করেছেন এবং তাতে আফগানিস্তানে মোতায়েন জোটের 9,600 সেনার ভাগ্যে কী হবে তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড গতকাল পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সরকার তাড়াহুড়ো কিংবা বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার করবে না, যাতে নেটো জোটের সুনাম ক্ষুণ্ণ হয়। গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম অস্টিন লয়েড পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করলেন। তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মিশন চলবে এবং যে কোনো ঝুঁকির মুখে নিজেদের রক্ষার ক্ষেত্রে কমান্ডারদের দায়িত্ব ও অধিকার রয়েছে। সৌদি আরবের হাতে আটক থাকা ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ মুক্ত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জনগণ। গতকাল রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ের সামনে সমবেত হয়ে ইয়েমেনের জনগণ এই আহ্বান জানান। সৌদি আরব ইয়েমেনের এসব জাহাজ আটকের কারণে ইয়েমেনের জনগণ মারাত্মকভাবে জ্বালানি সংকটে ভুগছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সৌদি নেতৃত্বাধীন জোটের কবল থেকে এসব তেল বাকি জাহাজ যদি আগামী কয়েকদিনের মধ্যে মুক্ত করা না হয়, তাহলে জ্বালানির অভাবে ইয়েমেনের স্বাস্থ্যখাত সহ বিভিন্ন সেক্টরে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। সৌদি জোটের হাতে বর্তমানে ইয়েমেনের 14টি তেল বাকি জাহাজ আটক রয়েছে। সৌদি জোটের হাত থেকে এসব জাহাজ মুক্ত করা এবং পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি বলে ইয়েমেনের বিভিন্ন সংগঠন জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গায়াজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। তো এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে ন্যাটো জোটের সেনা সংখ্যা 500 থেকে 8 গুণ বাড়িয়ে 4000 করা হবে বলে জানিয়েছে ন্যাটো জোট। এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ও আসল রহস্য সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন মোহাম্মদ আমির হুসাইন।
ইরাকে ন্যাটো জোটের সেনা 500 থেকে 8 গুণ বাড়িয়ে 4000 করা হবে বলে জানিয়েছে ওই জোট। ন্যাটোর মহাসচিব দাবি করেছেন, ইরাকে পশ্চিমা মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর শক্তিশালী হয়ে ওঠা ঠেকাতেই পর্যায়ক্রমে ন্যাটোর সেনা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরাকে 2003 সালে মার্কিন হামলার পথ ধরেই ন্যাটোর সেনা মোতায়েন শুরু হয়েছিল। ইরাকে গত বছরের জানুয়ারি মাসে ইরানের কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার কারণে ইরান মার্কিন উত্তেজনা বাড়ায় ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাক থেকে তাদের সেনা ব্যাপক হারে সরিয়ে নেয়। একই সঙ্গে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচিও স্থগিত করা হয়। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ ও তার নতুন নীতির আলোকে দায়েশ বা আইএস মোকাবেলার নামে ইরাকে ন্যাটোর সেনা 8 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই জোট। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণা অনুযায়ী ইরাকে 2003 সালে ইঙ্গো মার্কিন সেনা অভিযান ও দখলদারিত্ব ছিল পুরোপুরি অবৈধ। ওই অভিযানে সাদ্দাম সরকারের পতন ঘটেছিল। 2004 সাল থেকে এ পর্যন্ত ন্যাটো জোট ইরাকি সেনা ও পুলিশকে পেশাগত প্রশিক্ষণ দেওয়ার নাম করে দেশটিতে থেকেছে। ন্যাটো ইরাকে কখনো আক্রমণাত্মক ভূমিকা পালন করেনি। এ অবস্থায় ইরাকে যখন মার্কিন সেনা সংখ্যা কমিয়ে কেবল 2500 সীমিত করা হয়েছে ও মার্কিন সেনাবহর আর ঘাঁটিগুলোতে ক্রমেই দখলদার বিরোধী হামলার সংখ্যা বাড়ছে, তখন ন্যাটোর সেনা বৃদ্ধির কোনো যুক্তি নেই। আসলে মার্কিন সেনা হ্রাসের ফলে শক্তির যে তারতম্য ঘটেছে তা পুষিয়ে দিতেই ন্যাটো ইরাকে তার সেনা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। ইরাকের সংসদ সব মার্কিন সেনাকে ইরাক থেকে বিতাড়নের যে আইন পাশ করেছে সেই আইনি বাধা এড়াতেই এখন ন্যাটো জোটের আওতায় অবৈধভাবে পশ্চিমা সেনা বাড়াচ্ছে ওয়াশিংটন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের গুম নিয়ে জাতিসংঘে আলোচনা হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের প্রতিনিধির ভাষ্য, দেশের আইনে গুম বলে কিছু নেই। এ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদ্য সমাপ্ত বৈঠকে বাংলাদেশে জোরপূর্বক নিরুদ্দেশ করা বা গুমের বিভিন্ন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিগুলোতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের ভাষ্য, এদেশের আইনে গুম বলে কিছু নেই। গতকাল শুক্রবার জেনেভায় সমাপ্ত পাঁচ দিনব্যাপী গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে 36টি দেশের 600+ গুমের অভিযোগের মধ্যে বাংলাদেশেরও অনেকগুলো অভিযোগ আলোচিত হয়েছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র 2020 সালের 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, 2014 সালের জানুয়ারি থেকে 2019 সালের জুলাই পর্যন্ত 334 ব্যক্তিকে গুম করা হয়েছে। পরবর্তীতে এদের মধ্যে 44 জনের মৃতদেহ পাওয়া গেছে এবং 60 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকিদের মধ্যে 35 জন বাড়িতে ফিরে এসেছে। এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান রেডিও তেহরানকে বলেন,
যারা গুম হয়েছে সেই ফ্যামিলিগুলি কিন্তু এখনো আপনার সেই তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য তারা বিভিন্ন সময়ে রাস্তায় দাঁড়িয়েছে, বিভিন্ন সময় কথা বলছে, এবং অনেক ফ্যামিলি যারা এখনো তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য কিন্তু এখনো অপেক্ষা করছে। বিপজ্জনক হলো যে এই গুমের বিষয়টা সরকার বরাবরই অস্বীকার করে আসছে, এখনো গুম হচ্ছে।
2020 সালের শেষে গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে পর্যবেক্ষণে বলা হয়েছে, কয়েক বছর ধরে বাংলাদেশে গুমের অব্যাহত অভিযোগ নিয়ে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন। ওয়ার্কিং গ্রুপ গুমের যেসব অভিযোগ পেয়েছে তার অনেকগুলোই বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত। এ ধরনের অভিযোগের ব্যাপারে দৃশ্যত দায়মুক্তির চর্চা নিয়ে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন। বাংলাদেশ প্রসঙ্গে পর্যবেক্ষণে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, গত বছর ওয়ার্কিং গ্রুপ অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইলেও বাংলাদেশ সেগুলোর কোনো ব্যাখ্যা দেয়নি। 1996 সালে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের কাছে প্রথমবারের মতো একটি অভিযোগের বিষয়ে জানতে চেয়েছিল। এত বছরে মাত্র একটি ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ। এছাড়া 2013 সাল থেকে গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সফরের অনুমতি দিতে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে। এসব অনুরোধে এখনও ইতিবাচক কোনো সাড়া দেয়নি বাংলাদেশ।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ হরমুজগানের বিখ্যাত শহর বন্দর আব্বাসের পাশে অবস্থিত দীপাঞ্জলির পর্যটন শহর কিশে বেড়াচ্ছি। বেশ কয়েকদিন আমরা এই কিশ শহরের বিভিন্ন নিদর্শন দেখেছি। আধুনিক নির্মাণ শৈলীময় চমৎকার এই পর্যটন দ্বীপে ঘুরে বেড়াতে নিশ্চয়ই মন্দ লাগেনি আপনাদের। আজ আমরা এই দ্বীপেরই আরও একটি নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব।
আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত আসরে আমরা কিশ দ্বীপের আবহাওয়া সম্পর্কে বলছিলাম যে এখানকার আবহাওয়া সাধারণত গরম, তবে এখানকার বিস্ময়কর শহর করিজের আবহাওয়া সবসময়ই উপভোগ্য রকমের ঠান্ডা। গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়ও আবহাওয়া গরম হয় না। অদ্ভুত রকমের এই আবহাওয়া সারা বছর জুড়েই অভিন্ন থাকে, তেমন কোনো পরিবর্তন আসে না। এ কারণে গরমের সময়ও পর্যটকরা, রসিক ভ্রমণিকরা এই কিশ দ্বীপে বেড়াতে আসে, উপভোগ করে এখানকার বিচিত্র প্রাকৃতিক বিস্ময়। কিশ দ্বীপের করিজ শহরের বিচিত্র বিস্ময় নিয়ে কথা বলার ধারাবাহিকতায় আজও এই শহরেরই কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব আমরা। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
কিশ ক্যানেলের পুনর্গঠন প্রকল্প, যা এখন কিশ কোরিজ নামে পরিচিত, এই প্রকল্পের অভিজ্ঞ কর্মকর্তারা ঐতিহাসিক কিশ ক্যানেলের প্রাচীন কাঠামো সংরক্ষণ করার স্বার্থে ভূগর্ভস্থ এই শহরটির জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। কোরিজের ভূগর্ভস্থ শহরটির বিভিন্ন অংশ রয়েছে, যেমন ইরান ও বিশ্বের হস্তশিল্প বিভাগ, ঐতিহ্যবাহী এবং নতুন রেস্তোরাঁ, পারস্য উপসাগরীয় ঐতিহাসিক নথি সম্বলিত জাদুঘর, অ্যাম্ফি থিয়েটার হল, কনফারেন্স হল এবং আর্ট গ্যালারি ও ফটোগ্রাফি স্টুডিও ইত্যাদি। জেনে রাখা ভালো যে কোরিজ থেকে পাওয়া কাদামাটির বিশিষ্ট ঔষধি গুণ রয়েছে, যা বহু রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পদ্ধতি কাদা থেরাপি হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কিশের অন্যতম সুবিধা বা বৈশিষ্ট্য হল এর সুন্দর এবং শান্ত সমুদ্র সৈকত। দ্বীপের প্রায় সকল উপকূলীয় অংশই সাঁতার কাটার জন্য এবং সব ধরনের জলের খেলাধুলার জন্য উপযুক্ত।
কিশ দ্বীপাঞ্চলীয় এলাকার লোকজনের রয়েছে ঐতিহাসিক বিচিত্র সমৃদ্ধি ও মাছ শিকারের দীর্ঘ ইতিহাস, রয়েছে মুক্তা শিকারেরও অনেক অভিজ্ঞতা। উপকূলীয় এলাকায় বসবাস করার কারণে এ অঞ্চলের মানুষেরা স্বাভাবিকভাবেই সাঁতারে ব্যাপক পটু। একই সঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী লোকদের মাঝে সমুদ্রযাত্রার সংস্কৃতি গড়ে উঠেছে। এছাড়াও সমুদ্রে, মানে পানিতে, যেসব খেলাধুলার ব্যবস্থা রয়েছে, সেসব খেলাধুলার সঙ্গে এই এলাকার লোকজন যে কেবল পরিচিত তাই নয়, বরং তারা এসব খেলায় বেশ পারদর্শীও বটে। দ্বীপের সমুদ্র সৈকতগুলোতে বিনোদনমূলক ফিশিংয়ের সুযোগ রয়েছে। মাছ শিকারে উৎসাহীরা বড়শিসহ সাধারণ ফিশিং গিয়ার ব্যবহার করে ব্যাপক আনন্দ উপভোগ করে থাকেন লম্বা সময় ধরে। এসব সরঞ্জাম কিশ দ্বীপের স্পোর্টস শপ থেকেও সংগ্রহ করা যায়। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পর আপনাদের উপস্থিতি যথারীতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। বলছিলাম, দ্বীপের সমুদ্র সৈকতগুলোতে বিনোদনমূলক ফিশিংয়ের সুযোগ রয়েছে। মাছ শিকারে যারা উৎসাহী তারা বড়শিসহ সাধারণ ফিশিং গিয়ার ব্যবহার করে মাছ শিকারের অংশ নিয়ে ব্যাপক আনন্দ উপভোগ করতে পারেন। কিশদ্বীপের বিচিত্র প্রসঙ্গে কথা হচ্ছিল বিরতির আগে, বিশেষ করে কর্তৃপক্ষ ভ্রমণকারীদের আগ্রহের প্রতি লক্ষ্য রেখে স্পোর্টসের ক্ষেত্রে অনেক নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সাধারণ বিচিত্র সুযোগ সুবিধার পাশাপাশি বলা যায় পুরো কিশ দ্বীপ জুড়েই বৃহৎ দুটি কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এসব কমপ্লেক্সে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামেরই ব্যবস্থা করা হয়েছে। একেবারে আধুনিক মানের এসব ক্রীড়া সামগ্রী ভ্রমণকারীগণ বেশ উপভোগ করেন।
উল্লেখ্য যে বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে সুন্দর সাইক্লিং রুটগুলোর একটি এই কিশ দ্বীপে অবস্থিত। পুরো 75 কিলোমিটার দীর্ঘ এই সাইক্লিং রুটটি অন্য কোনো রকমের গাড়ি ঘোড়াবিহীন, মানে যানবাহন শূন্য বলে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্ভীক চিত্তে সাইকেল চালানোর সুযোগ রয়েছে। সবার জন্যই এই রুটটি উন্মুক্ত। এই রুটের মূল অংশ উপকূল রেখার একেবারে তীর ঘেঁষেই নির্মাণ করা হয়েছে। দ্বীপের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেয় নিমেষেই। এখানকার সৈকত, পার্ক, খেজুর বাগান এবং বিচিত্র উদ্ভিদের অপূর্ব দৃশ্য প্রত্যেকের হৃদয়কে আকৃষ্ট করে। বিশেষ এই রুটে সাইক্লিংয়ের ক্ষেত্রে পর্যটকগণ যে সুযোগটি পান তা হল স্বল্পগতিতে, ধীরে সুস্থে এবং নিঃশব্দে এখানকার প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য, ল্যান্ডস্কেপগুলো দেখতে পারেন। শ্রোতা বন্ধুরা, আবারও নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। কিশ দ্বীপের কথা বলেছিলাম, এখানে আরও রয়েছে বিনোদনমূলক একটি চমৎকার জেটি কমপ্লেক্স। জেট স্কেই, চারজনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্যাডেল বোট, ফিশিং বোট, ওয়াটার ট্রাইসাইকেল, কাঁচের পাতাটনের নৌকা ইত্যাদি। বিনোদনের বিচিত্র আয়োজন থাকার কারণে পর্যটকরা এক কথায় বিস্ময়কর একটা বিশ্ব দেখতে পান এই কিসে। বিশেষ করে পানির নিচে যেসব মাছ বা অন্যান্য জলজ প্রাণী রয়েছে সেসব উপভোগ করার সুযোগ পান। পার্সিয়ান উপসাগরের সুন্দর জলের মাঝে কিংবা সাগরের উপকূলীয় এই কিস দ্বীপের বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থার কারণে, বিশেষ করে বিনোদনমূলক জেটি কমপ্লেক্সটি দেশি বিদেশি পর্যটক সহ সবার কাছে খুব জনপ্রিয়তা লাভ করেছে।
জেটি কমপ্লেক্সটি আরও কয়েকটি কমপ্লেক্সের পাশে অবস্থিত। এগুলোর চমৎকার নিরাপত্তা ব্যবস্থার কারণে বেশিরভাগ পর্যটকই সপরিবারে ভ্রমণ করতে যান এই কিস দ্বীপে। পুরুষ এবং মহিলাদের জন্য চমৎকার ব্যবস্থা থাকায় কিসের এই পর্যটন দ্বীপটির আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে।
যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আমাদের প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, ২০ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনা বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে, বলেছেন গুতেরেস দৈনিক যুগান্তর। জনগণের কাঁধে এখন একদলীয় শাসনের জগদ্দল পাথর, ফখরুল কালের কণ্ঠ। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সাথে চলবে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দৈনিক ইত্তেফাক। তিন দাবিতে বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানবজমিন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবার মহাসড়ক অবরোধে শিক্ষার্থীরা, এটি সমকালের শিরোনাম। ভারতের শিরোনাম, নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র রাজ্য সমন্বয়ের বার্তা প্রধানমন্ত্রী মোদীর, রইলেন না মমতা, আনন্দবাজার পত্রিকা। সাধারণ মানুষ তো গাড়ি চড়েন না, পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে আজব যুক্তি বিজেপি মন্ত্রীর, সংবাদ প্রতিদিন। রাজ্যে পৌঁছল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা, এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আমি মনে করি যে তার অঙ্গন থেকে ঠিক আছে। বহু বছর ধরেই বিএনপি বিরোধী দলে রয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করে যাচ্ছে। সে জায়গা থেকে বিএনপি বহুবার বলেছে সরকার বিরোধী আন্দোলন করবে, সরকারের পতন হবে, অনেক কিছুই। এইগুলো যেহেতু বাস্তবায়ন করতে পারেনি বিএনপি, সেক্ষেত্রে ওবায়দুল কাদের কথা বেশ জোর দিয়ে বলতেই পারেন। আবার বিএনপি যে সরকার পতনের আন্দোলনের কথা বলছে, এই ধরনের রাজনৈতিক বক্তব্য বিএনপিকে দিতে হবে, তাদের মাঠের রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হলে, নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখতে হলে, এটাও ঠিক। কিন্তু তার ঊর্ধ্বে উঠে আরেকটি ঠিক কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে এই যে সরকার পতনের আন্দোলন করার জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা দরকার, সেই রকমের কর্মসূচি যদি বিএনপি গ্রহণ করে তাহলে আওয়ামী লীগ তো বরদাস্ত করবে না। তারা কি বরদাস্ত করবে? সেক্ষেত্রে সরকার পতনের আন্দোলন হবে কি? খুব বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশের নিয়মতান্ত্রিক আন্দোলন করার কোনো পরিবেশ নেই, আবার নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন হচ্ছে না, এবং নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যে বিষয়গুলো থাকে সেগুলোও এখন দারুণভাবে প্রশ্নের মুখে। সেক্ষেত্রে সরকার পরিবর্তনের যেমন নিয়মতান্ত্রিক আন্দোলন করা কঠিন, তেমনি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন হবে এ ভাবনাটাও আসলে এখন বেশ কঠিন। আর যেহেতু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, সেক্ষেত্রে তাদের অবস্থান যে পাকাপোক্ত করেছে তাতেও কোনো সন্দেহ নেই। এখন বিএনপি যদি এর ঊর্ধ্বে উঠে ভালো কোনো আন্দোলন করতে পারে, সেটি তাদের দলের বিশেষ সফলতা।
পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান তো এমন আলোচনায় বসতে চায় না, তাহলে কি হবে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা করতে প্রস্তুত, এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ইরান এই ধরনের আলোচনা করতে রাজি নয় বলে আগাগোড়াই বলে আসছে। ইরানের বক্তব্য হচ্ছে যে যেহেতু দীর্ঘ আলোচনার পর 2015 সালে ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর উপস্থিতিতে অংশগ্রহণে পরমাণু সমঝোতা সই হয়েছে, সেক্ষেত্রে নতুন করে আর কেন আলোচনা করা? এবং আমি মনে করি এই কথাটাই যোগ, পরমাণু ইস্যু তো সেটেলড, মীমাংসিত ইস্যু। ইরানের সঙ্গে এই পরমাণু ইস্যুতে যে সমস্ত আলোচনা হওয়ার দরকার, সমস্ত আলোচনা হওয়ার পরেই কিন্তু 2015 সালে পরমাণু সমঝোতা সই হয়েছিল। এখন তারপরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর এই সমঝোতা থেকে বেরিয়ে গেছেন, জো বাইডেন ক্ষমতা আসার পর আবার সেই সমঝোতায় ফিরতে চান। সমঝোতা তো সমঝোতার মতোই আছে, এখন ইরান কিছু পদক্ষেপ নিয়েছে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা কমিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমেরিকা যদি আবার পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইরানও ফিরে যাবে তার আগের জায়গায়। অর্থাৎ ইরান খুব পরিষ্কার বক্তব্য দিয়েছে, ইরান বলেছে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসবে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে। নিষেধাজ্ঞা যখন প্রত্যাহার হয়ে যাচ্ছে তখন ইরান স্বাভাবিকভাবেই তার পক্ষ থেকে যে কাজগুলো করার কথা ছিল সেগুলো করবে। এবং পরমাণু সমঝোতা সই হয়েছিল তো এইভাবেই, ইরান তার পরমাণু কর্মসূচি কিছু কিছু কমাবে আর ওপাশ থেকে আমেরিকা এবং অন্যান্য দেশ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। নতুন করে পরমাণু সমঝোতা বিষয়ে আর আলোচনা করার কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং ইরানও সেটাই বলছে। আমি মনে করি ইরানের অবস্থানটা যৌক্তিক। যদি জো বাইডেন নতুন করে আলোচনা করতে চান তাহলে ব্যাপারটা জটিল হবে।
তো জনাব শাহজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র রাজ্য সমন্বয়ের বার্তা প্রধানমন্ত্রী মোদীর, রইলেন না মমতা, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। নীতি আয়োগের পরিচালন পর্ষদের বৈঠকে কেন্দ্র রাজ্য সমন্বয় এবং সমঝোতার উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর লেফটেন্যান্ট গভর্নররা যোগ দিলেও গড় হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অমরিন্দর সিং। রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন কেন্দ্র রাজ্য সুসম্পর্কের উপর জোর দিয়ে সুকৌশলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে চেয়েছেন মোদী। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারে এসে অমিত শাহ, জেপি নাড্ডার মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা সম্প্রতি রাজ্যের উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেছেন। বাংলা নিজের মেয়েকেই চায়, ভোটের মুখে নতুন স্লোগান তৃণমূলের, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। দিদিকে বলো বাংলার গর্ব মমতার পর এবার বাংলা নিজের মেয়েকেই চায়, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নতুন স্লোগান প্রকাশ্যে এনেছে তৃণমূল। শনিবার দুপুরে তৃণমূল ভবনে এই নতুন স্লোগানের উদ্বোধন করল দলের শীর্ষ নেতৃত্ব। বাংলা নির্বাচনের আগে স্পষ্টতই বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রচারের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলা বনাম বহিরাগতর তত্ত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে দেগে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে হিসেবে তুলে ধরার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। বিস্ফোরক অভিযোগ, মাদক কাণ্ডে নিজের দলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ পামেলার, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। এবার নিজের দলের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী। মাদক কাণ্ডে গতকাল গ্রেপ্তার হন পামেলা সহ বিজেপি ঘনিষ্ঠ আরও তিনজন। তাঁর গাড়ি থামিয়ে লক্ষাধিক টাকার মাদক আটক করে কলকাতা পুলিশ। আজকে তাকে আলিপুর আদালতে তোলা হলে তিনি সরাসরি আঙুল তোলেন নিজের দলের দিকেই। রাকেশ সিং এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। কথাবার্তা শুনলেন, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হোর অঞ্চলে চালানো খাইবার অভিযান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকের আসরে আমরা ওই অভিযান নিয়ে আরও কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আগ্রাসী ইরাক সরকার যুদ্ধের তৃতীয় ও চতুর্থ বছরে এসে তার রণকৌশলে পরিবর্তন এনেছিল। কাজে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইরানকেও নতুন নতুন কৌশলের আশ্রয় নিতে হয়। জলাভূমিতে যুদ্ধ করার ক্ষেত্রে ইরাকিদের দুর্বলতার কথা বিবেচনা করে এবং যুদ্ধের সমীকরণকে ইরানের অনুকূলে নিয়ে আসতে দক্ষিণ পশ্চিম ইরানের হোর অঞ্চলে বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নেন ইরানের সমরবিদরা। তারা তিনটি লক্ষ্যকে সামনে রাখেন। এক, জলাভূমিতে যুদ্ধ করতে ইরাকিদের দুর্বলতা। দুই, অতর্কিত আক্রমণ সামাল দিতে ইরাকি বাহিনীর অসহায়ত্ব। এবং তিন, হোর অঞ্চলে অভিযান চালাতে ইরানি যোদ্ধাদের পারদর্শিতা।
১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি ইরানি যোদ্ধারা সবগুলো ফ্রন্টে একসঙ্গে অভিযান শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে ইরাকি বাহিনীকে হতবাক করে দিয়ে তারা ইরাকের অভ্যন্তরে বেশ কিছু দূর এগিয়ে যান। অভিযানের চতুর্থ দিনেই ইরানি যোদ্ধাদের একাংশ ইরাকের আল কারনা শহরে প্রবেশ করেন। শহরের সাধারণ জনগণ ইরানি বাহিনীকে স্বাগত জানান এবং তাদের ঐতিহ্য অনুযায়ী ইরানি যোদ্ধাদের চলার পথে দুম্বা জবাই করে তাদের সাফল্য কামনা করেন। অন্যদিকে অভিযানের উত্তর ফ্রন্টে ইরানি সৈন্যরা আল আজির শহরের নিকটবর্তী নদীর তীরে পৌঁছে যান এবং বসরা বাগদাদ মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিতে সক্ষম হন।
অভিযানের এ পর্যায়ে উত্তর মাজনুন ও দক্ষিণ মাজনুন দ্বীপকে ঘিরে ফেলে শহর দুটিকে সহজেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন ইরানি যোদ্ধারা। তাদের এই অতর্কিত হামলায় ইরাকি বাহিনী এতটা হতচকিত হয়ে যায় যে তারা আল আম্মারা শহরে জরুরি অবস্থা ঘোষণা করে এবং ইরানি যোদ্ধাদের মোকাবেলায় হেলিকপ্টারের সাহায্যে সেনা পাঠায়। অভিযানের দ্বিতীয় অংশে মাজনুন ও তালালিয়ে দ্বীপকে পুরোপুরি দখল করে ইরাকের আরও গভীরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এ পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। এ অবস্থায় প্রাথমিক কিং কর্তব্য বিমোড় অবস্থা থেকে বেরিয়ে ইরাকি সেনারা কিছুটা স্বাভাবিক হয় এবং প্রতিরোধ গড়ে তোলে। তারা প্রথমে বসরা আল আম্মারা মহাসড়ক থেকে ইরানি যোদ্ধাদের হটিয়ে দেয় এবং এরপর তালাইয়ে দ্বীপে ইরানি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়।
এদিকে তালাইয়ে দ্বীপটির নিয়ন্ত্রণে রাখার উপর গোটা অভিযানের সাফল্য নির্ভর করছিল বলে এই ফ্রন্টে ইরানি যোদ্ধারা তীব্র প্রতিরোধ করে তোলেন। এই দ্বীপের পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে ইরাকি বাহিনীকে হটিয়ে দিতে পারলে এর পেছনের শুষ্ক ভূমির সঙ্গে ইরানি যোদ্ধাদের সংযোগ স্থাপন করা এবং অভিযানের পরিধি আরও বাড়ানো সম্ভব হতো। এখানকার যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি যোদ্ধাদের শিবিরে চমৎকার আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছিল। তারা যুদ্ধে জয় অথবা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য প্রস্তুত ছিলেন। তালাইয়ে দ্বীপটি ছিল অত্যন্ত ছোট এবং ওই এলাকায় অবস্থানরত ইরানি যোদ্ধাদের উপর ইরাকি বাহিনী মুহুর্মুহু গোলাবর্ষণ করে যাচ্ছিল। এ সম্পর্কে ওই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা শহীদ হুজ্জাতুল ইসলাম মেইসামি বলেন, যারা তালাইয়ে যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তারা কারবালার ময়দানে থাকলেও প্রতিরোধ করতেন। কারবালা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দলে ভিড়তেন না।
শত্রুর তীব্র গোলাবর্ষণের মুখে ইরানি যোদ্ধাদের পক্ষে দজলা নদীর পূর্ব তীরে অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে। ফলে তারা উত্তর ও দক্ষিণে মাজনুন দ্বীপের দিকে পশ্চাদপসরণ করেন। দুই মাজনুন দ্বীপ দখলে রাখার উদ্দেশ্যে তালাইয়ে ফ্রন্টে অভিযান অব্যাহত রাখার এবং দক্ষিণ মাজনুন দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু ইরাকি বাহিনী অসংখ্য প্রতিবন্ধকতা এবং মাইন পেতে রাখার কারণে এই দ্বীপে যাওয়ার মতো সহজ পথ সৃষ্টি করা সম্ভব হয়নি, ফলে এই অংশের অভিযান ব্যর্থ হয়। ইরাকি বাহিনী উত্তর দিকের নুসবে উপত্যকা দিয়ে দক্ষিণ মাজনুন দ্বীপে হামলা চালায় এবং তাদের কিছু ট্যাঙ্ক ওই দ্বীপে প্রবেশ করে।
ইরানের আশুরা ও নাজাফ ডিভিশনের যোদ্ধারা 72 ঘন্টা পর্যন্ত এই ট্যাঙ্কের মোকাবেলায় প্রতিরোধ করেন এবং দক্ষিণ মাজনুন দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। এমন সময় এ যুদ্ধ সংঘটিত হয় যখন ওই দ্বীপে অবস্থানরত ইরানি যোদ্ধাদের কাছে অস্ত্র, গোলাবারুদ ও রসদ পৌঁছে দেওয়ার উপায় সীমাবদ্ধ হয়ে পড়ে। নৌকা এবং হেলিকপ্টারে করে সীমিত আকারে ইরানি যোদ্ধারা রসদ পাচ্ছিলেন। এ কারণে দক্ষিণ মাজনুন দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের জন্য অস্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর ওই সেতু নির্মাণ করতে হলে তালাইয়ে দ্বীপ নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি হয়ে পড়ে। এ কারণে ওই অঞ্চলে মোতায়েন ইরানি যোদ্ধাদের সমর্থনে নতুন করে 2 ডিভিশন সৈন্য পাঠানো হয়।
নতুন করে প্রেরিত এই যোদ্ধাদের সহযোগিতায় তালাইয়ে অঞ্চলে ইরাকি বাহিনীর সামনের সারির প্রতিরক্ষা দেয়াল ভেঙে দিতে সক্ষম হয় ইরান। কিন্তু একই সময় দক্ষিণ মাজনুন দ্বীপ থেকে ইরানি যোদ্ধারা পূর্ব পরিকল্পিত হামলা চালাতে ব্যর্থ হন। এ কারণে ইরানি সৈন্যরা তালাইয়ে সেতুতে পৌঁছাতে পারেননি, ফলে মাজনুন দ্বীপে যাওয়ার রাস্তা খুলে দেওয়াও সম্ভব হয়নি। অভিযানের তৃতীয় পর্বে ইরাকি বাহিনীর হামলা বেড়ে যাওয়ার কারণে উত্তর ও দক্ষিণ মাজনুন দ্বীপ দখলে রাখার লক্ষ্যেই মূলত ইরানি যোদ্ধারা প্রতিরোধ চালিয়ে যান। এদিকে হোর অঞ্চলে ইরানি সৈন্যদের উপস্থিতি মেনে নেয়া ইরাকি বাহিনীর পক্ষে সম্ভব ছিল না, তাই তারা যে কোনো উপায়ে এই দুই দ্বীপ থেকে ইরানি যোদ্ধাদের হটিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা টানা 72 ঘন্টা ধরে এই দুই দ্বীপে অবস্থানরত ইরানি যোদ্ধাদের উপর প্রায় 10 লাখ কামানের গোলা ও মর্টার শেল নিক্ষেপ করে।
এ অবস্থায় দুই দ্বীপের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সর্বশক্তি নিয়োগ করে। এই বাহিনীর কয়েকজন কমান্ডারের শাহাদাত রণাঙ্গনে ইরানি যোদ্ধাদের মধ্যে শত্রু সেনাদের বিরুদ্ধে জয়লাভের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। IRGC-র 27 ডিভিশনের কমান্ডার ইব্রাহিম হেম্মত ও উপ কমান্ডার আকবর জাজাজি মোটরসাইকেলে করে যুদ্ধ তদারকি করার সময় ইরাকি বাহিনীর নিক্ষিপ্ত গোলার আঘাতে একসঙ্গে শহীদ হয়ে যান। এছাড়া দক্ষিণ মাজনুন দ্বীপে শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ইরাকি সেনাদের ছোঁড়া গোলার আঘাতে শহীদ হন ৩১ আশুরা ব্রিগেডের কমান্ডার হামিদ বাকেরি। এই মহান শহীদ মৃত্যুর আগে নিজের ওসিয়তনামায় লিখেছেন, আমরা ইমাম খোমেনির নির্দেশে হোসেইনি চেতনা নিয়ে যুদ্ধে এসেছি এবং এই চেতনা নিয়েই শহীদ হয়ে যাব।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা খাইবার অভিযান নিয়ে আরও আলোচনা করব।
সে আসরেও আপনাদের সঙ্গ পাবার আশা রাখছি। ইরানের এক যুদ্ধের ইতিহাস শুনলেন শ্রোতা বন্ধুরা। সান্ধ্য অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের তরুণ সমাজ জ্ঞান বিজ্ঞান ও বাস্তব ময়দানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে, সর্বোচ্চ নেতার মন্তব্য। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট ব্যক্তিকে ২১ পদকে ভূষিত এবং ভারতের চেয়ে নেপালে পেট্রোল সস্তা, পাচারে জড়িয়ে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।